This track was downloaded from FusionBD.com.
Virtual presents Kuasha.
স্বাগত সবাইকে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশাতে, সাথে আছি আমি আরজে শারমিন। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা। আরও অফার জানতে ভিজিট করতে হবে facebook.com/airtelbus। তো ঠিক আছে, আজকে চলে যাব প্রথম ঘন্টার গল্প শুনতে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আজকে কুয়াশার 101তম পর্ব চলছে। অর্থাৎ 100তম পর্বে আমরা শুনেছিলাম এক্সরসিস্টের প্রথম ভাগ, অর্থাৎ প্রথম পর্ব, আর আজকে শুনবো এক্সরসিস্টের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমাদের নিয়মিত যেরকম থাকে আমাদের প্রতি ঘন্টার গল্প, সেটা তো আছে। চমৎকার একটি গল্প নিয়ে আজকে হাজির হচ্ছে সেতু সত্যজিৎ রায়, যার নাম হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। আপনারা শুনতে থাকুন বঙ্কুবাবুর বন্ধু, এবং আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আর যেটা করতে হবে, প্রথমে মেসেজ অপশনে গিয়ে স্পেস দিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা। চলুন প্রথম ভাগের প্রথম পর্ব, প্রথম গল্পের প্রথম অংশটুকু শুনবো, তারপরে ফিরে এসে বাকিটা শুনবো। সঙ্গে থাকবেন।
বঙ্কু বাবুকে কেউ কোনোদিন রাগ করতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা কি যে করবেন, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগা, ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে কাপে আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাত্রে তার পেছনে সূচবাজি ছেড়ে দেয়া, এসবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাকাটিকে বলেছেন ছি। এর একটা কারণ অবশ্য এই, তিনি যদি রাগটা করে মাস্টারে ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্ট ছেলের মধ্যে দু একটা ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশি বিদেশি আশ্চর্য সব ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ থেকেও মাছের গল্প, সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না, কারণ ছাত্রদের টিকটিকি গা শোয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সূর্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন, 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না, সেদিন কি জানি হলো হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথায়, এমন সুযোগ কি এসব লোক ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো। মিত্রদের তেঁতুল গাছটার তলায় কে এক লিক লিকে লম্বা লোক ভুষো টুসো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়ল ঝাঁপিয়ে। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্য পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল বেশ। 3 দিন ঘাড়ে ব্যথা ছিল, আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালি চালি লেগে ছিঁড়ে টিড়ে একেবারে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার এক কি রকম রে বাপু। এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই থাকে। এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো, আরো এমন অনেক কিছু। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার, তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো ডাকো বঙ্কু বিহারীকে। আজকে আড্ডার সুর ছিল উচ্চ গ্রামে, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথাও ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওইরকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডার বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট। খটকা না ফসকা এই গোছের কি যেন একটা নাম, সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডা এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে তেমন কেউ কিছুই জানে না, তবে এইসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোরন দিচ্ছে। চন্ডীবাবু বললেন,
যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা খামানি আমাদের সেবা পায়। আমাদের কাছে ও যাও, ওই সাপের মাথার মনিও তাই, কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহাবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা।
রামকানাইয়ের বয়সটা কম, সে বলল,
আমার না হোক, মানুষের তো সবার উপর তো মানুষের তো নাকি।
চন্ডীবাবু বললেন,
রাখো রাখো, যত সব মানুষ তো কি বাদর বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি?
নিধু মুক্তার বললেন,
আচ্ছা বেশ, তোমাদের ওই স্যাটেলাইটের কথা ছেড়ে দিলাম, তাতে আমার লোক চোখ নেই, কেবল একটা যন্ত্র পাকাচ্ছে, তা সে তো লাঠিও খায় নাকি, সুইচ টিপলে পাকাও ঘোরে, যা একে তো রকেট, রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলানো নয় ভায়া, কি বুঝছো?
চন্ডীবাবু নাকশিষকে বললেন,
রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি, রকেট তাও বুঝতুম যদি, হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো, ঘরের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে চাঁদে তাক করি, আমরা গিয়ে টিকিট কিনে দেখে লুম, তাও একটা মানে তো হতো নাকি?
রামকানাই বললো,
ঠিকই বলেছেন, আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তো তাই।
ভৈরব চক্রবর্তী বললেন,
ধরো যদি অন্য গ্রহ গ্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো, এলেই বা কি, তুমি আমি তো সেটাকে দেখতে পাবো না।
আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন, এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেসে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এইখানে আসে। নিধুবাবু অবাক হবার ভান করে বললেন,
বেকা আমার কি বলছে, এসব হ্যাঁ কে আসবে এখানে, কোথেকে আসবে?
বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোকটোক, ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন,
বা বঙ্কু বিহারী, বা অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে এই গণ্ডগ্রামে। লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মাই কলকাতাও নয়, একেবারে এই কাকুর গাছে। তোমার শক্ত কম নয় হে বাপু।
বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন কি অসম্ভব, বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে। কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি, এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন,
দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসে তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না, তাদের তো খেয়ে দেয় কাজ নেই, আর অত বোকা তো তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদের দেশে পশ্চিম, বুঝেছো?
এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চন্ডীবাবু নিধুমুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন,
আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে, বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক, কি বলো নিধু? ধরো যদি একটা স্পেসিম্যান নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি।
নিধু মুক্তা সাইডে বললেন,
ঠিক ঠিক, বুদ্ধি বলো আর চেহারা বলো, যাই বলো বেকার একেবারে আইডিয়াল, বুঝছো?
রামকানাই বলল,
একেবারে জাদুঘরে কিংবা চিড়িয়াখানা রাখার মতো।
বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিম্যান যদি বলতে হয় তো এরাই বা কম কি, ওই তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি, আর ওই যে ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, ওই নিধুমুক্তার ছুঁচো রামকানায় ছাগল, আর চন্ডীবাবু চামচিকে, চিড়িয়াখানা যদি রাখতে হয় তো। বঙ্কুবাবুর চোখে জল এলো, তিনি উঠে পড়লেন, আজ অন্তত আর যেটা ভালো লাগবে এটাই ভেবেছিলেন, হলো না, মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না।
সে কি উঠলে নাকি?
শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন, হ্যাঁ রাত হলো।
কই রাত, কাল তো ছুটি, বসো চা খাও।
না আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। রামকানায় বাবু বললেন,
দেখবেন বঙ্কুদা আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া।
বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে, তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল তাই সাপেরও ভয় নেই, তাছাড়া পথও খুব ভালোভাবে চেনা, এ পথে এমনিতে খুব কেউ একটা আসে না, কিন্তু বঙ্কুবাবু শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার যেমন জানি খটকা লাগছিল, অন্যদিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না। হঠাৎই খেয়াল হল যে বাঁশবনে আজ ঝিঝি থাকছে না, একদমই না, সেটাই শুধু তফাত, অন্যদিন যতই বনের ভিতরে ঢোকেন ততই ঝিঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো, তাই এমন সম্ভব ব্যাপার কি? ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন, প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানের ফাঁকাটায় যেখানে ডোবাটা রয়েছে, তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আভা। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলে, কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ। বঙ্কুবাবুর গায়ে একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চলেন। ডোবা থেকে স্ত্রী সাত দূরে বড় বাঁশঝাড়টা পেয়েও তিনি জিনিসটা দেখতে পেলেন, একটা অতিকায় উপর করা কাঁচের বাটির মতো জিনিস। সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে বনকে আলো করে দিচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিষয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়, অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে, কাছে ঢিবিটা তেমনই উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখার জন্য হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, আর তারপর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হচ্ছে। তার শরীরে আর শক্তি নেই, তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগা শব্দটা।
একা
একা নিজের মনে
একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আপার লাইফ হয় নাকি,
বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে, তাই এয়ারটেল থ্রিজি ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স আর অফার বেছে নিতে ডায়াল কর *121*999#, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
একা একা নিজের মনে
একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আবার লাইফ হয় নাকি,
বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে, তাই এয়ারটেল থ্রিজি ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স আর অফার বেছে নিতে ডায়াল কর *121*999#, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলার চিৎকারে, বঙ্কুবাবু চমকে গিয়ে থ, এ আবার কি ভাষা রে বাবা, আর যেই বলছে সেই বা কোথায়। দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা থরাস করে উঠল। এই যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঝোঁক গিলে বলে উঠলেন, আই অ্যাম বঙ্কুবিহারী দত্ত স্যার, বঙ্কু বিহারী দত্ত। প্রশ্ন এলো, বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গুলি কায়স্থ স্যার। একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, বঙ্কুবাবু হাফ ছেড়ে বললেন, নমস্কার। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল। তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঁচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে হলো প্রথম একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর মতো সমস্ত শরীর। লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গা দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো। লম্বা চুলের লেশ মাত্র নেই। হলদে গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো চলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূর থেকে তাকে এক দৃষ্টি দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকে জোর হয়ে গেল। প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, বঙ্কুবাবু বললেন, লোকটা বলল, বঙ্কুবাবু বললেন, বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি হচ্ছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। পেপার শেষ করে লোকটা বলল, এই লিকলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী, বললেই হলো। বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, বাংলা, ইংরেজি আর মানে হিন্দিটা,
মানে
হ্যাঁ,
আমি জানি 14,000 তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরো 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এই 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত?
50।
আমার 831। তুমি যাও খাও।
বঙ্কুবাবু সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল,
আমরা খাই না, বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম।
বঙ্কুবাবু ঢোক গিলেন।
এই জিনিসটা দেখছো?
অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটাই হাত ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাং হেসে বলল,
এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না, শত্রুকে যখন না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই।
বঙ্কুবাবু আমার সত্যিই অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল,
এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করছে কিন্তু ভুলে উঠছে না?
বঙ্কুরবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো তার দেখা বাকি। ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটিগত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশের বা কি দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখেনি, ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুবই ইচ্ছে করে। হ্যাঁ, একটা ছোট্ট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই, উপরে গাঢ় নীল আকাশে রামধনু রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস, ওটা কি ইগলু? ওই পোলার বিয়ারের শাড়ি, ওই পেঙ্গুইনের দল, ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন সিন্ধু ঘটক। একটা নয় দুটো প্রচন্ড লড়াই চলছে, মূলর মতো জোড়া দাঁত বের করে একটা আর্চার গায়ে বসে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো। অ্যাং বলল, বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকেও পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা, একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা, কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোহাচ্ছে, সার কুমির, তার একটা নড়ে ওঠে, জলে নামবে, ওই নেমে গেল সরাতে। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন, কিন্তু এ কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফোরিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংসগুলি প্রায় কিছুই নেই, খালি হাত, আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলছে পাঁচটি দাঁতালো রাক্ষসী মাছ, পিরানহা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভো ভো করছে। বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাং বাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা আর শেষ হল না, চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবংশের উপর উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হল যে আবার ঝিঁঝি ডাকতে শুরু করেছে, রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন, কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি। তার একজন লোক, লোক তো নয় এক, তার সঙ্গে এসে আলাপ হয়ে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি শ্রী বঙ্কবিহারী দত্ত, কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল এবং বাংলা শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে, তবে নেহায়েতই নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষ আড্ডা এসেছেন, তার 40 বিঘের বাঁশবনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে 10টা বাঁশঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল, এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন,
আজ বঙ্কুর দেরি কেন?
তাই তো এতক্ষণ কারোরই খেয়াল হয়নি, মৃদু মুখে বললেন,
ব্যাগা কি আর সহজে এমুখো হবে, কাল মুখ খুলতে গিয়ে যা দাবড়ানা খেয়েছে।
শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন,
তা বললে চলবে কেন, বঙ্কুকে যে চাই। রামকানাই তুমি একবার যাও তো, দেখি ধরে নিয়ে আসতে পারবি না ওকে।
রামকানাই
চাটা খেয়ে যাচ্ছে
বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন। ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না, একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটা বেটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপরে ঝড়ের খেলা, প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর সেই হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খাকানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে, আপনারা সবাই বড্ড বাজে বকেন, যে বিষয় জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষের। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যামিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছ্যাদা বলে ডাকবো, আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি? কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই, যদি বলেন তো আমার পোষা হুলোটাকে বাঁচিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ও হো, পঞ্চবাবু এসেছেন দেখছি, আপনাকেও খবরটা দিয়ে রাখি। কাল রাত্রে ফেনিয়াস গৃহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল, আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো, এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সবার কাপড় চুপড়ে গরম চা ছিটিয়ে চুরমা হয়ে গেল।
শুনছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, অর্থাৎ কুয়াশা এখন শুধু এবিসি না, কুয়াশা এখন শুধু আপনাদের না, কুয়াশার সঙ্গে আছে এয়ারটেল, আর সাথে আছে আমি আরজি শর্মিং। আর এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? হ্যাঁ, একমাত্র এয়ারটেলই দেয়। আর বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা আরও অফার যাতে, ভিজিট করুন facebook.com/airtelbuzz। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার। আর যারা লিখেছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় অনেকেই, তাদের এস এম এস পড়বার শেষ হয়ে গেছে। বঙ্কু বাবুর বন্ধু যেটা পড়ে শোনালো সেতু এতক্ষণ, সত্যজিৎ রায়ের গল্প, চমৎকার একটি গল্প এবং আমার ভীষণ পছন্দের গল্প, আমি বহুবার পড়েছি এই গল্পটি। নাইস অ্যান্ড শারমিন আপু, ইউর ভয়েস ইজ নাইস হৃদয়। আচ্ছা, এই কথাটি না লিখলে ভালো হয়, আমার মনে হয় আমার ভয়েস কিরকম ভালো মন্দ সেটা না লিখে আমার আয়োজনটা কেমন হচ্ছে, কেমন লাগছে সেই সম্পর্কে মন্তব্য করলে আমি বেশি খুশি হব। শারমিন আপু, আমি কুয়াশার নতুন শ্রোতা, আমার এস এম এসটা পড়ুন। 101তম পর্ব বন্ধু পর্বে বন্ধু করুন আমাকে, খুব ভালো লাগছে। নাম রাফায়েল সোরেন, রাজশাহী থেকে, ওয়েলকাম অন কুয়াশা। আচ্ছা নাইস, আচ্ছা আমারও নাইস একই কথা। রোকে আক্তার লিখেছে মুন্সিগঞ্জ থেকে, শামিন আপু আজকে কুয়াশা অসম লাগছে, আই লাভ ইউ শামিন আপু, তুমি আমার এস এম এস পড়ো না কেন, আর আমার খুব ভয় করছে। আচ্ছা তোমার ভয় করবে না, এক্সোসিস্টের প্রথম পর্ব শুনেছিল সেটা খুবই ভয়ঙ্কর ছিল, আজকে দ্বিতীয় পর্বে কি আছে আমি এখন বলবো না, সেটা যখন শুনতে পাবে রাত 12টার খবরের পর তখনই বোঝা যাবে। আর অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সাগর লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনি কেমন আছো, বঙ্কু বাবুর বন্ধু গল্পটি আমি আজ বিকেলেই পড়েছি, 101তম রেকর্ড, 101 রান যে রেকর্ড করায় কুয়াশা টিমকে, কংগ্রেচুলেশন। অনেক ধন্যবাদ সাগর। আর এরকম কোইন্সিডেন্স হয় অনেক সময়, কোইন্সিডেন্স বলবো না, এটা টেলিপ্যাথি বলবো কি বলবো, যে তুমি যেটা পড়ছিলে এরকম হয় অনেক সময়, যে আমি এই গানটা ভাবছিলাম হঠাৎ শুনলাম রেডিওতে ওই গানটাই বাজছে, এটা খুব বেশি ভালো লাগে থেকে হয় হয়তো। আর মোহাম্মদ মাহাদি হাসান ত্রিশাল থেকে লিখেছেন, আমি নিয়মিত তোমার প্রোগ্রাম শুনি, তাকে এস এম এস করলাম আজকে শামিন আপু। আচ্ছা একই কথা, সেই ভয়েস নিয়ে একই কথা, এইরকম আসলে এখন একটু বাদ দিয়ে আমি পড়বো। হাই আপি, আমি নীতি, আজ বেশি ভয় লাগছে না, আজকের ঘটনাটা বেশ মজার, আমার খুব ভালো লাগছে। আচ্ছা সামনে আছে, অপেক্ষা করো, রাত 12টার পরে বুঝতে পারবে ভয় কাকে বলে। আদিলা লিখেছে যাচ্ছে বাড়ি থেকে, হ্যালো আপি কেমন আছেন, তোমাকে শুনছি, হাই শামিন আপু, মিরপুর 14 থেকে ফাহাদ। ওকে, আর লিখেছে আকমল হোসেন, আশা করি আজকের কুয়াশাটা অনেক সুন্দর হবে, আমি প্রত্যেক কুয়াশা শুনি কোনাবাড়ি গাজীপুর থেকে। ওকে, আমরা চলে যাব রাত 12টার খবর শুনতে, আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি আমি আরজে শারমিন। আর আমাকে লিখবার ঠিকানাটা জানিয়ে দিয়ে যাওয়ার আগে, সেটা হচ্ছে লিখতে হবে 221, কিন্তু তার আগে যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যে কথাটা লিখতে চাইছেন বা চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, ফিরবো রাত 12টার পর কুয়াশার মূল কাহিনী নিয়ে, সঙ্গেই থাকবেন। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা।
বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে, তাই এয়ারটেল 3G ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স আর অফার বেছে নিতে ডায়াল কর *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা।
বন্ধুরা আরো একবার স্বাগত, এখন থেকে আপনি আর শুধু কুয়াশা শুনবেন, এখন থেকে আপনি শুনবেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং সাথে আছি আমি আরজে শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা, 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? হ্যাঁ, এত সব বোনাস একসাথে দেয় একমাত্র এয়ারটেল। আর বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা, আরও অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। তো চলে যাব আজকে আমরা কুয়াশার 101তম পর্বে। 101তম পর্বে আপনারা শুনছিলেন 100তম পর্বে শুনছিলেন এক্সোসিস্ট পার্ট 1, আর আজকে শুনবেন এক্সোসিস্ট পার্ট 2, 101তম পর্বে। আর এতে নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ, এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাদের নামে এখনই আর না বলি, পরে বলি, কারণ হাতে সময় খুব কম। আমরা গতবার যেখান থেকে শুনেছি তারপর থেকে নিশ্চয়ই মনে আছে, তারপর থেকে প্রথম পর্বটি শুনবো, তারপরে ফিরে এসে আবারও কথা হচ্ছে। আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি আমি আজি শারমিন।
Churchill presents Kuasha.
Meow, not quite yet. Meow, not quite yet. Meow, not quite yet. Hello.
রেগানের অস্বাভাবিকতা দিন দিন বেড়েই চলেছে। ওর চেহারাও বদলে কেমন যেন হয়ে গেছে। এই চেহারার আড়ালে যে একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ে লুকিয়ে আছে তা কারোর বোঝার সাধ্য নেই। সারা শরীরে তার নির্যাতনের চিহ্ন, শরীরে এত ব্যথা বয়ে বেড়ানোর পরও রেগান তার কষ্টটা প্রকাশ করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন মুখ আটকে রেখেছে। তার নাওয়া খাওয়া স্কুল পড়াশোনা সব বন্ধ। ক্রিসের মনে মাঝে মাঝে এখন একটা সন্দেহই উকি দেয়, মেয়েটাকে বাঁচাতে পারবে তো? মনে হতে বুকটা কেঁপে উঠে ওর। রেগান ছাড়া তো ক্রিসের জীবনে আর কিছুই নেই, কি করে থাকবে সে রেগানকে ছাড়া? ডাক্তার সাইকিয়াট্রিস্ট কেউ কোনো উপায় বের করতে পারছে না। মিসেস মেরি জো পেরিনের কথা মতো কি তবে সেই ফাদার ডেমিয়েনের কাছে যাবে একবার, যার মা মারা গেছেন কিছুদিন আগে? আর তিনি একজন ফাদার হওয়ার সাথে সাথে একজন সাইকোলজিস্ট, যে এখন আচ্ছন্ন হয়ে আছে গভীর বিষাদ আর অনুতাপে, কারণ তার মায়ের জায়গা হয়েছে একটা ঝিঞ্ঝে কবরস্থানে। সারাটা জীবন এই মানুষটা একটু সঙ্গ পাওয়ার জন্য কত আকুতি মিনতি করে গেল, কিন্তু কখনোই সে একজন সঙ্গী পেল না। ফাদার ডেমিয়ান অনুতপ্ত, আবার এই কবরস্থানে তাকে দাফন করতে পেরে একদিক থেকে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন ডেমিয়ান। সারাটা জীবন একা একা থাকা মানুষটা মৃত্যুর পর অনেক সঙ্গী সাথে পেলেন এই ঝিঞ্ঝি কবরস্থানে। যেদিন রাতে ক্রিস রেগানের বিষয়ে সব দিক দিয়ে হাল ছেড়ে দিয়ে ফাদার ডেমিয়ানের আশায় বসে আছে, সেই রাতে ফাদার ডেমিয়ানের ঠিক ঘুম এলো না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র এক স্বপ্ন দেখেন তিনি, যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিচে রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে ঠিক বুঝতে পারছে না, ঠিক দিশেহারা ভঙ্গি। হঠাৎ বৃদ্ধা ডেমিয়ান ডেমিয়ান করে ডাকতে থাকল, যেন সে কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছে। বৃদ্ধা ছুটতে শুরু করলেন আর আজও ঘুমের মধ্যে ফাদার ডেমিয়ান মা মা বলে ডাকতে লাগলেন। নিজেরই ডাকে নিজের ঘুম ভেঙে বুঝতে পারলেন এতক্ষণ তিনি তার মাকেই স্বপ্ন দেখছিলেন। মনে হতে টের পেলেন চোখের পানিতে তার মালিশ ভেঙে গেছে। এদিকে ক্রিসের বাড়িতে অনেক রাতে কলিং বেল বেজে উঠল। রাত তখন প্রায় 10টা। এত রাতে আবার কে এলো? কার্লকে দরজা খুলতে না দিয়ে নিজেই দরজা খুলল ক্রিস।
হ্যালো মিস ম্যাকনিল, আমি খুবই দুঃখিত অসময় বিরক্ত করবার জন্য। আমি লেফটেন্যান্ট উইলিয়াম কিন্ডারম্যান, ডিটেকটিভ হোমিসাইড ডিপার্টমেন্টের। আমার অনেক বড় সৌভাগ্য যে মুখোমুখি আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে পর্দায় অসংখ্য বার দেখেছি।
হ্যালো, তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন?
কিছুই না, একেবারে কিছু না। রুটিন মাফিক দু একটা প্রশ্ন করব শুধু।
প্রশ্নগুলো কি বার্গেনিং সংক্রান্ত?
হ্যাঁ, তাই একটা লজ্জার ব্যাপার, তাই না?
বাকি খুন হয়েছে আর এই জন্যই কি আপনি এখানে এসেছেন?
না না, সেসব কিছু না। একজন বিখ্যাত মানুষের মৃত্যু তো, কাজেই পরিচিত দু একজনকে দু একটা প্রশ্ন করা আর কি।
পার্কের কি টাকা পয়সা কিছু চুরি গেছে?
একটা পয়সাও না। অবশ্য আজকাল এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে, খুন করতে কোনো মোটিভ লাগে না। আসল জিনিস হচ্ছে ড্রাগস, এলএসডি। আজকালকার ছেলেমেয়েদের যা অবস্থা, তা আপনার কি ছেলেমেয়ে আছে?
হ্যাঁ, একটা মেয়ে।
বয়স কত?
কয়েকদিন আগে 12 হলো।
ও, তাহলে তো আপনার চিন্তার কিছু নেই। বয়স হলেই মুশকিল, দুনিয়ার আগের মতো নেই মিসেস ম্যাকনিল। মহাপ্রলয়ের হাহার বেশি বাকি নেই। জানেন মিসেস ম্যাকনিল, আমি আপনার দ্য এঞ্জেল ছবিটা কতবার দেখেছি? কম করে হলেও 6 বার। আর যতবার দেখেছি হাওয়া করে কেটেছি। আচ্ছা, সে দেখে বার্ট জেনিংস যেদিন মারা যান, তিনি কি সে রাতে এ বাড়িতে এসেছিলেন?
হ্যাঁ, কেন?
কখন এসেছিলেন?
7টার দিকে।
হ্যাঁ, এখন সব পরিষ্কার। মদ খেয়ে মাতাল অবস্থায় পা ফসকে পানির মতো পরিষ্কার। আচ্ছা, রেকর্ড ঠিক রাখার জন্য আর একটা প্রশ্ন, কটার সময় তিনি বিদায় নিয়েছিলেন?
আমি ঠিক জানি না, আমি সে সময় বাসায় ছিলাম না, আমার সাথে ওর দেখা হয়নি।
তাহলে আপনি কিভাবে বুঝলেন যে তিনি 7টার সময় বাড়িতে এসেছিলেন?
শ্যারনের কথা ঠিক অনুমান করেছি। শ্যারন স্পেন্সার, আমার সেক্রেটারি, বাড়ি যখন এসেছিল তখনও বাড়িতেই ছিল। শ্যারনকে বসিয়ে রেখে ওষুধ কিনতে বাইরে গিয়েছিল।
তাহলে মিস্টার ডেনিংস যখন বাড়িতে ছিলেন তখন বাড়িতে আর কে কে ছিলেন?
আর কেউ বাড়িতে ছিল না, আমার মেয়ে রেগান শুধু বাড়িতে ছিল।
আপনার বাড়িতে কাজের লোকজন নেই?
আছে, উইলি আর কার্ট, ওরা স্বামী স্ত্রী, ওরা তখন বাড়িতে ছিল না। সেদিন আমি ওদের ছুটি দিয়েছিলাম।
সেদিনই ছুটি দিয়েছিলেন না প্রায় দেন?
প্রায় দিন।
তাহলে দেখা যাচ্ছে যে আপনার মেয়েই বলতে পারবে যে বার কখন এখান থেকে বিদায় নেন, তাই না?
না, ও বলতে পারবে না, ও অসুস্থ, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
ও, সরি টু নো দ্যাট। তা ওর কি অসুখ জানতে পারি?
না, আমরা নিজেরাই এখনো জানি না।
মিসেস ম্যাকনিল, আমি কার্লকে কয়েকটা প্রশ্ন করতে চাই।
কার্লকে? আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি।
কি প্রশ্ন করতে চান করুন।
মিস্টার কার্ল, আপনি কয়টায় বাড়ি ফিরেছিলেন?
আমি সিনেমা দেখে বাড়ি ফিরেছি রাত 9:35।
ও, তা কি মুভি দেখলেন?
লিয়ার গেস্ট থিয়েটারে। ছবিটা শুরু হয়েছে ঠিক 6টায়, শেষ হয়েছে ঠিক 8টায়। শেষ হওয়া মাত্র আমি বাসে উঠলাম।
না না, এত সব বলতে হবে না, কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন না থাকলেও আমি বলতে চাই, আমি এম স্ট্রিটে বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফিরেছি।
আহা, কে জানতে চাচ্ছে সব? ছবিটা কেমন ছিল সেটা বলুন না।
ছবিটা ভালো।
ও, ভালো। তা আপনার স্ত্রী, তিনিও কি আপনার সঙ্গেই ছিলেন?
না, সে অন্য ছবি দেখেছে।
তিনি কি ছবি দেখেছেন?
বিটলসদের একটা ছবি।
ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি উঠি। এত রাতে আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলেছি মিসেস ম্যাকনিল, খুবই দুঃখিত। তা আপনার মেয়ের জন্য কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করেছেন কি মিসেস ম্যাকনিল?
হ্যাঁ, আপনি এখন আসতে পারেন মিস্টার কিন্ডারম্যান, রাত আসলেই অনেক হয়েছে।
জি অবশ্যই মিসেস ম্যাকনিল, আমি আজ উঠি। গুড নাইট।
ফ্রিজদের বাড়ি থেকে বেরিয়ে কিন্ডারম্যান চিন্তিত মুখে গাড়ির দিকে এগোলো। কার্লের আচরণ আর কথাবার্তা সন্দেহজনক লাগছে তার কাছে। গাড়ির ড্রাইভারকে কিন্ডারম্যান বলল মর্গে নিয়ে দিতে। মর্গের 32 নম্বর লকারে বাস ট্রেনিংসের লাশ রাখা আছে, সেটা আরেকবার দেখা প্রয়োজন। কিন্তু অনেকক্ষণ ধরে বাস ট্রেনিংসের লাশটার দিকে তাকিয়ে থাকলো।
আগেও সে দু একবার দেখেছে, দুবারই তার ভ্রু কুচকে গেছে। বার্জেনিক্স এর মাথাটা এমন ভাবে ঘোরানো যেন কেউ মুছে সেটাকে ঘুরিয়ে তাকে মেরেছে। কুচ্ছের ব্যাপার চিন্তাবেন মনে মনে বলেই ফেলল, পুলিশের চাকরির মতো খারাপ চাকরি আর নেই। পরদিন বিকেল, ক্রিস একজনের জন্য অপেক্ষা করছিল, অফিস ছুটির সময়। সবাই ঘরে ফিরছে, রাস্তাঘাটে প্রচুর ভিড়। ক্রিস এমন ভাবভঙ্গি করছে যাতে কেউ বুঝতে না পারে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। নতুন একটা পরচুলা আনিয়েছে সেদিন, সেটা পরেই আজ এসেছে। তা না হলে এত ভিড়ের মধ্যে এতক্ষণে কেউটা কেউ দেখে ওকে চিনেই ফেলত। একজনকে এগিয়ে আসতে দেখা গেল তার দিকে। এই কি সেই লোকটার পরনে আধমহলা খাঁকি প্যান্ট, গায়ে নীল রঙের সোয়েটার। সে ক্রিসের দিকে বারবার তাকাচ্ছে। যে যাই যাইতে ক্রিস দাঁড়িয়ে আছে তা একটা নদীর পার এবং অপেক্ষাকৃত নির্জন, কিন্তু লোকটা এত দ্রুত পায়ে এগিয়ে আসছে যে ক্রিসের সন্দেহ হলো তার মতলব ভালো নাও হতে পারে।
হ্যালো, আপনি কি মিসেস ম্যাকনিল? আমি ফাদার ডেমিয়ান কাইরাস। মিসেস মেরিজও আপনার কথা আমাকে বলেছিলেন। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভয় পেয়েছিলেন নাকি?
ও না ফাদার, আসলে আমার কোনো ধারণাই ছিল না যে কোনো ফাদারকে আমি এই বেশি দেখতে পাবো। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি ফাদার ডেমিয়ান।
আমি আসলে ইচ্ছে করেই পাদ্রির পোশাকটা পরে আসেনি। যাই হোক, মিসেস ম্যাকনিল হঠাৎ কি এমন দরকার পড়লো বলেন তো যে আমাকে এভাবে ডেকে পাঠালেন, যা আবার খুবই গোপনীয়।
শুনলাম আপনি একজন নামকরা সাইকোলজিস্ট।
জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে নাম করা কিনা জানি না।
ফাদার, আমি শুনেছি ফাদারদের কাছে কেউ কোনো গোপন কথা বললে তারা সেটা গোপন রাখেন। আমি যদি আপনাকে খুব গোপন কিছু বলি তবে আপনি কি সেটা গোপন রাখবেন?
অবশ্যই রাখবো, কি বলতে চান বলুন।
কাউকে যদি শয়তান ভর করে তাহলে সেটা কি করে দূর করতে হয় আপনি জানেন?
আমি আপনার কথা ঠিক বুঝলাম না।
ধরুন কাউকে শয়তান ভর করেছে।
মিসেস ম্যাকনিল, এসব আজকাল হয় না।
হয় না? কখন থেকে হয় না?
যখন থেকে আমরা জানতে পারলাম মানসিক অসুখ বলে একটা জিনিস আছে। আজকাল অনেক ফাদারই শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না। শয়তানে পাওয়া বা পিসাতে পাওয়া এসব তো অনেক দূরের কথা।
আপনি কি সত্যি সত্যি একজন পাদ্রি? বাইবেলও তো মানুষের উপর শয়তানের ভর করার অনেক কাহিনী আছে। যীশু খ্রিস্ট নিজে সেসব শয়তান দাঁড়িয়েছেন।
মিসেস ম্যাকনিল, ওদের আসলে সিজোফ্রেনিয়া ছিল, ওগুলো শয়তান বা পিসাতের কোনো ব্যাপার না।
ফাদার, আমার একমাত্র মেয়ের উপর পিসাচ ভর করেছে, আপনি কি কোনোভাবে এটা তাড়ানোর ব্যবস্থা করতে পারেন?
আপনি কি এক্সোরসিজমের কথা বলছেন? আপনি জানেন এতে ভালো চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি।
কেন মন্দ হবে? কেন?
আসলে এক্সোরসিজমের পুরো ব্যাপারটাই খুব সাজেস্টিভ, মনের উপর খুব বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া গির্জার অনুমতিও লাগবে, আর সে অনুমতি সহজে পাওয়া যাবে না। প্রথমে ওরা নিশ্চিত হতে চাইবে যে ওর উপরে আসলেই পিশাচ ভর করেছে কিনা, আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আপনি কি এক্সোরসিজম করতে পারেন?
হ্যাঁ পারি, সব ফাদারই পারে, তবুও গির্জার অনুমতি লাগবে, তাছাড়া হবে না।
আপনি কি একবার আমার মেয়েটাকে দেখবেন?
নিশ্চয়ই দেখব, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখব।
ফাদার, আমি অনেক সাইকিয়াট্রিস্ট আর ডাক্তার দেখিয়েছি, এখন আমার একজন ফাদারের সাহায্য প্রয়োজন। প্লিজ ফাদার, প্লিজ।
আচ্ছা চলুন, আপনার মেয়েকে দেখে আসি।
ডেমিয়ান কালাস নিঃশব্দে হাঁটতে থাকে। ক্রিসের বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা কিছু যেন অনুভব করলেন তিনি, তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। কিছু একটা আছে এখানে, অস্বাভাবিক কিছু একটার অস্তিত্ব টের পেলেন তিনি, কিন্তু কি সেটা? এতক্ষণ ক্রিসের অর্থের কথাবার্তা শুনে তার মনে একটা প্রভাব পড়েছে, কিরকম একটা অনুভূতি হচ্ছে তার। নাকি ক্রিসের কথা অনুযায়ী সত্যি কোনো পিশাচ ভর করেছে রেগানের মধ্যে, নাকি সব কিছুই কোনো মানুষের কীর্তি? অথবা হতে পারে ফাদার কারাসের ধারণাই ঠিক, মানুষের মনস্তত্ত্ব পারে না এমন কোনো কাজ নেই,
একটা মানুষ তার বিকৃত মানসিক অবস্থানের মাধ্যমে পুরো পৃথিবীটাকেও ধ্বংস করে দিতে পারে। রেগানের মনেও কি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা ফাদার কারাসকে ডাকছে? সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থিব কোনো কণ্ঠ শুনলেন কারাস, ভারী গম্ভীর গলা, ঘৃণা আর ক্রোধ মেশানো। ভ্রু আরো বেশি কুচকে গেল তার, কিন্তু তারপরেই হাসির শব্দ, হা হা শব্দ, একজন বৃদ্ধের পুরো হাসি, কি একটা যেন আছে। দরজার হাতল ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল, শুনশান নীরবতা। ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না। কঙ্কালসার সেই বস্তুটি বিছানায় দড়ি দিয়ে বাঁধা, এটাই কি 12 বছরের রেগান? তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবেই বোঝা যায়, কিন্তু কি ভয়ঙ্কর চাহনি। ফাদার ডেমিয়ান কারাস চেয়ার টেনে রেগানের সামনে বসলেন। আগের মতো রেগান তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখছে। রেগানের মুখে হালকা বিদ্রুপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে অট্টহাসি থেকে বিরত রেখেছে। ফাদার বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন,
কেমন আছো রেগান? আমি তোমার মায়ের একজন বন্ধু। তোমার মা বললেন তুমি অসুস্থ, তাই তোমাকে সাহায্যের জন্য আমি এসেছি। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবার জন্য এসেছি।
ভালো, আমার এখন কিছু সাহায্যের দরকার। এই মুহূর্তে দড়ির বাঁধন গুলো খুলে দাও তো দেখি।
ওগুলো তোমাকে খুব কষ্ট দিচ্ছে বুঝি?
কষ্ট কষ্ট না, মহা বিরক্তিকর ব্যাপার।
কিন্তু বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রেগান।
আমি রেগান নয়, আমি রেগান নয়।
ও, তুমি রেগান নও? আমি বুঝতে পারিনি, আমাদের তো পরিচয়ই হয়নি। আমার নাম ডেমিয়ান ক্যারাস, তোমার নাম?
আমি বলতে পারো।
ভালো, খুবই ভালো, একজন শয়তানের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে কিছু কথাবার্তা হয়ে যাক।
কথা বলতে চাও কিন্তু এরকম হাত বাঁধা অবস্থায় আমি কথা বলতে পারি না। কথা বলার সময় আমার হাত পা নাড়াতে পছন্দ করি, পুরনো এমন ভয় করি বাঁধনগুলো করবে।
তুমি তো শয়তান, তো শয়তান হলে নিজেই তো বাঁধন খুলতে পারো, তাই না? শয়তানের তো অনেক ক্ষমতা, তুমি ইচ্ছে করলে দড়িগুলো শূন্যও মিলে দিতে পারো।
তবে আমি ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না, ব্যাপারটা তাহলে খুব স্থূল হয়ে পড়ে। আমি সব কিছুকে পছন্দ করি, কারণ আমি একজন শিল্পী।
বুঝেছি, কিন্তু শয়তানের তো কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা। কাজেই তোমার চেষ্টা করা উচিত আমি যাতে কোনোভাবেই কোনো ভালো কাজ করতে না পারি, তাই না? তোমার বাঁধন খুলে দেওয়াটাও তো একটা ভালো কাজ।
ডেমিয়ান কারাস, তুমি দেখছি একটা শিয়ালের মতোই ধূর্ত। তুমি যদি মোর বাঁধন খুলে দাও তাহলে আমি তোমাকে তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব।
তাই নাকি? ভবিষ্যৎ বলে দেবে? প্রমাণ কি?
আমি শয়তান, আমি শয়তান, আমি সব পারি, সব পারি, সব পারি।
ঠিক আছে, তাহলে প্রমাণ দাও দেখি।
প্রমাণ দিয়েও লাভ হবে না, তোমার মধ্যে বিশ্বাস খুব কম। তুমি তো ঈশ্বর কেউ বিশ্বাস কর না।
ঠিক আছে, একটা সহজ প্রমাণই না হয় দাও তুমি। আমি তো ভাবছিলাম তোমার জ্ঞানের পরিধি পরীক্ষা করব। আমি এমন কিছু একটা জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানই দিতে পারে। বলো তো, রেগান এখন কোথায়? তাই আমি তাকে দেখতে চাই।
তুমি ওর সাথে কিছু করতে চাও নাকি? তাহলে প্যাট করে চলে এসো না, তোর খুলে দাও, তারপর দেখো মজা সে কেমন ফুর্তি হয়। বিজ্ঞানের সাথে কথা বলে কি হবে? ও তেমন একটা কথা বলতে পারে না।
তার মানে তুমি জানো না, তুমি জানো না রেগান এখন কোথায়? অর্থাৎ তুমি শয়তান নও।
তোমাকে আমি তোমাকে আমি কোনো প্রমাণই দেব না। বিশ্বাস আর অবিশ্বাস এই দুয়ের মাঝে আজকে রাখো। ওই তার মধ্যে আমরা এখন অনেকে আছি, তোমার নাও আছে এখানে।
তাই আমার মা যদি এখানে থেকে থাকেন তবে তিনি তো আমার ডাকনাম জানেন। বলো তো আমার ডাকনাম কি?
সেটা শুনতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে।
না, এখান থেকে বলো।
না, আমি বেশ বেশ করে বলব।
আচ্ছা ঠিক আছে, এই যে আসলাম, এখন বলো।
শর্ত শরীফ কথায় কথায় বলে ট্যারিফ ট্যারিফ, জলিল বলে
মনের কথা বলতে আমি চাই,
শরীফ বলে থামরে ভাই
রাত ১২টা বাজে নাই,
জলিল ব্রাউজ করতে চাই সব রকম সাইট,
শরীফ বলে যাবে না নিয়ম ভীষণ টাইট,
নিয়ম ভীষণ টাইট, আহা নিয়ম ভীষণ টাইট,
নিয়ম ভীষণ টাইট, আহা নিয়ম ভীষণ টাইট।
সব শুনে জলিল বলে
লিসেন টু মি কাকা,
চব্বিশ ঘন্টা ব্রাউজিং নো রেস্ট্রিকশন, হবে টক এক পয়সা নাই কোনো টেনশন,
শরীফ বলে ভয় ভয়
এই হিসাব কয়দিন,
জলিল বলে
চব্বিশ ঘন্টা এক গ্রেট মেয়াদ ৩০ দিন, হিসাব করে দেখো শরীফ সবাই শুধু নেয়, এয়ারটেল ছাড়া এত কিছু আর কে দেয়।
আর কে দেয়?
বন্ধ কানেকশনে এত সব বোনাস। এখন এয়ারটেলে বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে পাচ্ছ 1 টাকার কথায় 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর পাচ্ছ MB ফ্রি ইন্টারনেট পুরো 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি এয়ারটেল নিউজ, টুইটার ও উইকিপিডিয়া। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
Airtel presents Clash House.
শুনছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশার, সাথে আছি আমি রাজ্যের শর্মিন। আর আজকে শুনছেন কুয়াশার 101তম পর্বে, এক্সরসিস্ট পার্ট 2, অর্থাৎ 100তম পর্বে আপনি শুনেছিলেন এক্সরসিস্ট পার্ট 1। তো এখানে আমরা দেখলাম যে গত সপ্তাহে আমরা দেখিয়েছি, এখানে আমরা নতুন দুজন মুখ দেখতে পাচ্ছি আজকে এক্সরসিস্ট পার্ট 2 তে। একজন হচ্ছে ফাদার ডেমিয়ান কারাস, আর একজন হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান, যারা ঘটনা সূত্রে সেই বাড়িতে চলে এসেছে। অর্থাৎ ক্রিসের কাছে প্রথমে ফোন যোগাযোগ করে হচ্ছে উইলিয়াম কিন্ডারম্যান, কারণ ক্রিসের যে ডিরেক্টর ছিল বার্ক, সে খুবই অজানা একটি কারণে কোনো দুর্ঘটনায় মারা গেছে, এবং যখন মারা যায় তার আগ মুহূর্তে সে ক্রিসের বাড়িতে ছিল, এবং ক্রিসের বাড়ির সামনে নিচে নিচু যার মতন জায়গা সিঁড়িতে তার লাশ পাওয়া যায়। সেটার ইনভেস্টিগেশন করবার জন্যই উইলিয়াম কিন্ডারম্যান ক্রিসের সঙ্গে যোগাযোগ করে এবং তার বাড়িতে আসে। এবং রেগানের অবস্থা ক্রমেই খারাপ হতে হতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে, এবং যে কারণে ক্রিসের ধারণাই হয়ে গেছে যে রেগানের উপরে কোনো শয়তান ভর করেছে, যার জন্য ফাদার ডেমিয়ান কারাসের আগমন ক্রিসের বাড়িতে। এবং আমরা দেখলাম যে রেগান বসে থাকে কাছে আসতে, এবং একসময় রেগান তার গায়ে বমি করে দিয়েছে। তারপরে কি আছে সেটা শুনবো আমরা এর পরের পর্বে, অর্থাৎ এখন শুনবো। সেটা শুনে আমরা চলে যাবো সোজা রাত 1টায় সরাসরি, তারপর আবারও ফিরছি। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221। শুধু যেটা করতে হবে, মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যা লিখতে চাইছেন লিখে পাঠিয়ে দেবেন। রেগান মুখ ভর্তি করে বমি করলো কারাসের উপর, তারপর খিলখিল করে হাসতে লাগলো। কারাস ঘর থেকে বেরিয়ে খুব সহজভাবে হাত মুখ ধুতে বাথরুমে চলে গেলেন, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ক্রিসের এই দৃশ্য দেখে মরে যেতে ইচ্ছে হচ্ছিল, মুখ কালো করে বসে থাকল। ফ্রেশ হয়ে ঘরে এসে ক্রিসকে এভাবে দেখে মনে হলো রেগানের থেকেও ক্রিসের মনের অবস্থা এখন অনেক বেশি খারাপ, তাকে মানসিক শক্তি দেওয়াটা অনেক বেশি জরুরি। ফাদারের মনে হচ্ছে পুরোটাই রেগানের মানসিক সমস্যা, মনের উপরে চেপে থাকা জ্ঞানী থেকে রেগানের মধ্যে দ্বৈত সত্তার সৃষ্টি হয়েছে, আর সেই সঙ্গে আছে মানসিক সমস্যাজনিত হিস্টোরিয়া। প্রতিটা মানুষের মাথায় প্রায় 17 বিলিয়ন কোষ আছে, তারা প্রতিটি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটি কোষে একটা করে স্বাধীন সত্তা আছে, এই দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রে খুব বুদ্ধিমান হয়, যার জন্যই এগুলো হওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিস এসব যুক্তি মানতে নারাজ, সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফাদারের দিকে। সে জানে, সে তার মেয়েকে চেনে, তার মধ্যে যত পরিবর্তনই আসুক না কেন তাকে সে চিনবে। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে সামনে দাঁড় করিয়ে দিলেও সে তার মধ্য থেকে তার সন্তানকে খুঁজে বের করতে পারবে। কিন্তু উপরের ঘরে হাত পা বাঁধা অবস্থায় যে পড়ে আছে সে রেগান নয়, এই কিছুতেই রেগান হতে পারে না। শেষমেশ ক্রিসকে কোনোভাবেই বোঝাতে না পেরে রেগানের মেডিকেল রিপোর্টগুলো আর রেগানের আগের কষ্টের রেকর্ড করা কিছু টেপ নিয়ে ওই বাড়ি থেকে বের হলেন ফাদার ডেমিয়ান। ঘরে ফিরে একবার কারাস রেগানের জানালার দিকে তাকালেন, তিনি অকারণে কেমন অস্থিরতা অনুভব করলেন। তার মনে হলো পর্দা ঘেরার বন্ধ জানালাটার ওই পাশ থেকে কেউ একজন তাকে দেখতে পাচ্ছে। অনেকক্ষণ অভিভূতর মতো দাঁড়িয়ে থাকলেন তিনি। বাড়িতে ফিরে অনেকগুলো বই নিয়ে বসলেন তিনি, আজ তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করলেন বিজ্ঞানের সাথে। দেখলেন ভূতে পাওয়া লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সাথে ঠিক মিলে যায়, কিন্তু রেগানের চেহারার বিকৃতি সে তো অসুখের জন্যও হতে পারে, তাছাড়া গলার স্বরের পরিবর্তন সে তো যে কেউই করতে পারে। অভিনেতারা নানা রকম নানাভাবে কথা বলে না, ওর মা একজন অভিনেত্রী, মায়ের প্রতিভার ছায়াই হয়তো অনেক গাঢ়ভাবে পড়েছে রেগানের মধ্যে। আবার রেগানের কথাবার্তায় খুঁড়োধার ছাপ, সেটারও যুক্তি খুঁজে বের করলেন তিনি।
দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর বুদ্ধিমান হয়। ক্লাস কাগজ কলম সরিয়ে রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। রেগানের নিজের গলার যে টেপটি তিনি এনেছিলেন সেটা চালু করলেন। রেগানের গত জন্মদিনে টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য। কি অসম্ভব মিষ্টি গলা!
হ্যালো বাবা, আমি কথা বলছি। কিছু মনে আসছে না মা, কি বলবো? মা বাবাকে কি বলবো? কিছু মনে আসছে না। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি শুনতে পাচ্ছ? আজ আমরা কোথায় গিয়েছিলাম জানো?
পরিকল্পনা এসেছে, সন্তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে যদি সে আসলেই সন্তান হয়ে থাকে। পরদিন সকালে আবার সে ক্রিসের বাড়িতে গিয়ে হাজির হলো। ক্রিস রেগানের ঘরের সামনে সিঁড়িতে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে ফাদারকে দেখে সে খুবই অবাক হলো। সেই সাথে ক্রিসের আচরণও খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, অস্বাভাবিক নীরবতা। তার দরজা খুলে ভিতরে ঢুকলেন। তার পকেটে একটা ছোট্ট পানির বোতল, যে বোতলে ফাদাররা হোলি ওয়াটার রাখেন, আর আছে একটা টেপ রেকর্ডার। ঘরে ঢোকার আগেই সেটিকে অন করে দিল ফাদার। ঘরের ভেতরে তীব্র কটু গন্ধ, নিঃশ্বাসের দম বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু কালাস নিজের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না। তিনি তাকালেন বিছানার দিকে, সেই ক্রূর হাসির দেখা পেলেন আবার, চাপা ঘৃণা মাখানো হাসি।
কেমন আছো ডেমিয়ান কালাস?
ভালো, তুমি কেমন আছো?
ভালো, খুব আনন্দে আছি তোমাকে দেখে। বেশ, পোশাক টোশাক জড়িয়ে এসেছ দেখছি। ঘরে একটু দুর্গন্ধ আছে, তোমার অসুবিধা হচ্ছে না তো?
না,
তুমি মহামিত্র,
শয়তানরা তো মিথ্যাবাদীদেরই পছন্দ করে।
তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কিভাবে?
কেন, তুমি কি শয়তান নও?
মোটেও না, এত সৌভাগ্য কি আর আমার হতে পারে?
তাহলে তুমি কে?
আমাকে একটা খুদে শয়তান বলতে পারো। ভালো কথা, ভোটের জন্য আজকে দিনটা বেশ চমৎকার, তাই না? তাড়াতাড়ি করো ফাদার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো।
কিন্তু তাহলে তো তোমাকে আরো দ্রুতই চলে যেতে হবে, তা জানো নিশ্চয়ই।
ভুল বললে এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। নমুনা দেখতে চাও?
হ্যাঁ চাই।
তবে দেখো, কেমন দেখতে?
ভালো, বেশ ভালো। তোমার পরিচয় পেতে আরো ইচ্ছে করছে আমার। এবার বলো তো, তোমার নাম কি?
নাম কিছু নেই। কেন, আমার ক্ষমতার সামান্য নমুনা দেখে তোমার মন ভরেনি
তাই? আবার করতে পারো?
পারি, কিন্তু করবো না। তোমাকে সব সময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার।
তুমি কি বলতে পারবে আমি ঠিক এই মুহূর্তে কি চিন্তা করছি?
তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই।
তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না?
তা ভাবতে যদি তোমার ভালো লাগে তবে তাই।
তুমি যেই হও সত্যি খুব অদ্ভুত।
তা ঠিক প্রিয়কার, খুব সত্যি কথা বলেছ।
আচ্ছা বলো তো, আমার হাতের এই ছোট্ট বোতলে এটা কি?
এটা কি?
এটা হলি ওয়াটার। এবার বলো, এবার বলো, বলো এবার, তোমার নাম কি? তোমার নাম কি? এটাই কি তোমার নাম? এটা আসলে হলি ওয়াটার ছিল না, এটা ছিল আমার বাড়ির ট্যাপের পানি। তুমি নিজের অজান্তেই প্রমাণ করে দিলে যে তুমি শয়তান নও।
তোর পরের পানি অঙ্গলি হয়ে গেছে।
ফাদার ক্লারাস আর কিছুই বলতে পারলেন না। তার এত দিনের অনুমান মিথ্যা প্রমাণিত হবে তিনি সেটা আশা করেননি। ফাদারের এরকম নিশ্চুপ মুখ দেখে ক্রিস কাঁপতে লাগলো। তখন ক্রিসের মাথার উপর একটা হাত রেখে কারার জানালো, একটা চার্চের সাথে কথা বলবেন তিনি। গোটা বিষয়টাই রহস্যময়। একবার কারাসের মনে হয় এটা একটি ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার পরক্ষণেই মনে হয় মেয়েটির মধ্যে শয়তান ভাবা মেলে বসে আছে। ফাদার ডেমিয়ান কারাস আর একটা শেষ চেষ্টা করবে বিষয়টাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে ফেলার জন্য। ভাষা ইনস্টিটিউটের পরিচালক তার পরিচিত, তার কাছে সেখানে সমস্ত টেপগুলো দিয়ে আবিষ্কার করার চেষ্টা করবে আসল রহস্য আসলে কি। খ্রিস্টের বাড়ি থেকে বেরিয়ে কারাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে খ্রিস্টের কাজের লোক কার্ল এক দৃষ্টিতে রেগানের ঘরের বন্ধ জানালাটার দিকে তাকিয়ে আছে। কারাসকে দেখে চমকে উঠে সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কার্ল প্রথমে গেল বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে উঠে দু তিনবার বাস বদলে শহরের একেবারে দক্ষিণে এসে উপস্থিত হল। হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামল সেটাই শহরের সবচেয়ে দরিদ্র এলাকা। চারিদিকে জীর্ণ কদাকার সব ফ্ল্যাট বাড়ি, রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ, তারই মধ্যে খুব ভাঙা চোর একটা ফ্ল্যাটে গিয়ে ঢুকলো কার্ল। 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে আসলে। এখানে প্রায় আসে কার্ল, খুব গোপনে। শুধু আজকে দিনের ব্যতিক্রম হলো কার্লের পিছু পিছু একজন চলে এসেছে এখানে। কয়েকদিন ধরে কার্লের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল কার্লের অজান্তে, কিন্তু আজকালকে অনেকটাই হাতে নাতে ধরা গেছে। কে জানে কার্লের মধ্যে হয়তো লুকিয়ে আছে এই গল্পের রহস্যের সমাধান। কার্লের সামনে এখন সে গুপ্তচর। কার্ল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কে এসে জানতে চান তার জন্য যে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে? এদিকে ডেমিয়ান কারাস বাকিটা দিন কাটালেন জর্জটাউনের লাইব্রেরিতে। বিকেল নাগাদ ভাষা ইনস্টিটিউট থেকে রেগানের টেপের রিপোর্ট চলে আসবে, তারই অপেক্ষায় আছেন তিনি। সারাদিন ধরে সাইকোকাইনেটিক বিষয় সম্পর্কে যত বই পাওয়া গেল সব পড়লেন তিনি, কিন্তু রেগানের কেসের সাথে কিছুই মেলাতে পারলেন না। বিকেল 4টায় রেগানের টেপের রিপোর্ট চলে এলো তার হাতে। এই ফলাফল তিনি আশাও করেননি। কি এমন আছে এই রিপোর্টে যে ফাদার ডেমিয়ান কারাসের মতো একজন শক্ত সমর্থ মানুষ এভাবে হতবিহ্বল হয়ে পড়লে? সন্ধ্যায় ধীর পায়ে হেঁটে ফিরে এলেন বাড়িতে। বাড়িতে ঢুকতেই ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই,
ফাদার ডেমিয়ান, ডিটেকটিভ কিন্ডারম্যান ফোন করেছিলেন। তিনি বলছেন আমার বন্ধু বাঘ ডেনিং পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় তিনি কিছু আন্দাজ করছেন। আমার শুরু থেকে মনে হচ্ছিল খুনটা খুনটা রেগান করেছে। আজ আমি নিশ্চিত ওরা আমার মেয়েদের সাথে ধরে নিয়ে যাবে। ফাদার, আপনি কিছু করুন প্লিজ। আমার অসুস্থ মেয়েদেরকে যদি খুনে যায় ধরে নিয়ে যায়, আপনি কিছু একটা করুন ফাদার, প্লিজ কিছু করুন।
ফাদার কারাস রিসিভার নামিয়ে রাখলেন। সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একদিকে দিন দিন বেড়ে যাওয়া রেগানের অস্বাভাবিকতা, আরেকদিকে বার্কের খুনের রহস্য। এদিকে আজ কার্লের অভাবে রেগানের ঘরের জানালার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকাটাকেও ফাদার কারাস ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এমন কি হতে পারে না যে কোনো শয়তানের পূজারি রেগানকে দিয়ে এসব করাচ্ছে? যে বা যারা কালো জাদু চর্চা করে, কার্ল কি কোনোভাবে এসবের সাথে যুক্ত? ওই এলাকায় যে হোলি ট্রিনিটি আছে সেটার সাথে কি কার্লের কোনো যোগসূত্র আছে? কিন্তু কার্ল এমন কেন করবে? সে তো রেগানকে ছোট থেকে দেখাশোনা করছে, যথেষ্ট স্নেহ করে ওরা দুজন রেগানকে। তবে কেন এই সমস্ত ঘটনা ঘটছে রেগানের মতো একটা মিষ্টি নিষ্পাপ শিশুর সাথে? রেগানের আগের ছবিগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ফাদার ডেমিয়ান, কিন্তু এতে করে ওর ওপর মায়া বাড়া ছাড়া আর কিছুই হয়নি। রেগানের জন্য কিছু একটা করতেই হবে, তাকে এবার সত্যি কিছু একটা করতে হবে। ফাদার কারাস তখনই বেরিয়ে এলেন বাড়ি থেকে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে দেখা করে এক্সরসিজমের অনুমতি চাইতে হবে। ফাদার ডেমিয়ান কারাস এখন একেবারে নিশ্চিত যে এটা রেগানের কোনো মানসিক সমস্যা না, হয় কোনো শয়তানের উপর ভর করেছে অথবা শয়তানের কোনো পূজারি ওকে দিয়ে এসব করাচ্ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছ থেকে খুব সহজেই অনুমতি পাওয়া গেল। তারপর তিনি গেলেন বিশপের কাছে। বিশপ গভীর মনোযোগের সাথে কারাসের সব কথা শুনলেন। বিশপকে ফাদার কারাস বোঝাতে সক্ষম হলেন যে রেগানকে সুস্থ করবার জন্য এখনই এক্সোসিজমের সবচেয়ে ভালো পথ। কিন্তু বিশপ চাইলেন ফাদার কারাস যেন কোনো অভিজ্ঞ লোক সাথে নেন। তিনি একজনের কথা বললেন, ফাদার মেরিন, যিনি এতদিন ইরাকে আর্কিওলজিস্ট হিসেবে কাজ করছিলেন, কিন্তু কোনো একটা অজানা কারণবশত তিনি ফিরে এসেছে সব কিছু ছেড়ে, সব কাজ বন্ধ করে দিয়ে। তার মেরিল্যান্ডের উৎস্তকের ঠিকানায় অল্প কথায় বিস্তারিত জানিয়ে একটা টেলিগ্রাম করে দিল ফাদার কারাস। পরদিন সকাল উৎস্তক সেমিনারে বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হাঁটছিলেন। বড় বড় গাছে জায়গাতে ছায়াচ্ছন্ন। ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারের এক ছাত্র তার দিকেই আসছে। ছাত্রটি টেলিগ্রামের একটা লাল খাম ফাদার মেরিনের হাতে দিল। ফাদার মেরিন মৃদু হেসে তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু টেলিগ্রামটা তিনি পড়লেন না, পকেটে রেখে আগের মতোই তিনি হাঁটতে থাকলেন। তিনি জানেন টেলিগ্রামে কি লেখা আছে। অনেকদিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষায় ছিলেন। দেখা হবে, আবার দেখা হবে। ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে। ফাদার মেরিন গাঢ় ভালোবাসা নিয়ে পাখিটার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। এদিকে গত রাত থেকে কার্ল বাড়ি ফেরেনি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ক্রিস এত সব দুশ্চিন্তা একসাথে না নিতে পেরে কার্লের দায়িত্ব ডিটেকটিভ উইলিয়ামকে দিয়ে দিয়েছে।
মিসেস ম্যাকনিল?
হ্যাঁ, আপনি?
মিসেস ম্যাকনিল, আমি ফাদার মেরিন।
আপনি ফাদার মেরিন? ফাদার, আমি বুঝতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো পরশু নাগাদ আসবেন। আমি খুবই দুঃখিত ফাদার, আমার জন্য আপনাকে সব কাজ ফেলে ছুটে আসতে হয়েছে।
এসব ভাববেন না মিসেস ম্যাকনিল, ধরে নিন আমি এই ডাকের জন্যই অপেক্ষা করছিলাম। ফাদার ডেমিয়ান কি এসেছেন?
আপনি কি রাতের খাবার?
আমাকে নিয়ে ভাববেন না, আমি কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি, এগুলো দয়া করে ফাদার ডেমিয়ানকে বলে আনিয়ে নিন।
কি লাগবে বলুন, আমি আনিয়ে নিচ্ছি।
দুটি প্রার্থনার বই আর হলি ওয়াটার।
কিছু নেবেন না, চা কিংবা কফি?
কিছু লাগবে না মিসেস ম্যাকনিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে কোথায়?
ঘরে উপরে।
ও কি জেগে আছে?
হ্যাঁ, এখনো জেগে আছে, ঘুমের সর্বোচ্চ ডোজে আর কাজ হচ্ছে না।
ভালো, জেগে থাকাই ভালো। মনে মনে প্রার্থনা করুন আজ রাতের মধ্যেই যেন আপনাদের সমস্যা মিটে যায়। তার আগে বলুন আপনার মেয়ের পুরো নাম কি?
রিগান টেরেসা ম্যাকনিল।
বাহ, চমৎকার নাম।
তাহলে এসেছি শেষ পর্যন্ত।
একবার যখন জিতেছি তখন আর হারার কোনো প্রশ্নই আসে না।
দেখো চেষ্টা করে, আমাকে দেখো চেষ্টা করে, আমাকে শেষ করতে হবে। তিনজন কুকুরটাকে আগে শেষ করতে হবে। এর আগে যেভাবে আমাকে শেষ করেছে মনে আছে তোর? আগের বারের ওই কচি খুঁটিটাকে বাঁচাতে পারিসনি তুই, এবারও পারবি না।
দেখা যাক। এবার তাহলে বলো, রেগানের মধ্যে এখন কে কে আছে?
কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আমি আছি। আমার যখন যাকে প্রয়োজন পড়ছে তখন তাকে নিয়ে আসছি। হাজার হাজার অতৃপ্ত আত্মাকে আমি এখন রিগানের মুক্তি নিয়ে আসতে পারি। এতগুলো শয়তানকে তুই একসাথে থামাতে পারবি?
শয়তান তো একটাই, সেটা হলে তুমি। তোমাকে শেষ করলেই বাকি সব এমনি এমনি শেষ হয়ে যাবে, এর আগের বার যেমন শেষ হয়েছে। আমি বেশ কিছুদিন আগেই টের পেয়েছিলাম যে তুমি আবার ফিরে আসবে। তোমার সাথে তাই লড়াই করার জন্য প্রস্তুত আমি। ইরাকে শয়তান পাজুজুর মূর্তিটা যখন খুঁজে পাই তখনই আমি সব টের পেয়েছিলাম। এবার বলো, রেগানের মধ্যে কিভাবে এলে তাই বলো।
আমার মূর্তিটা যখন উদ্ধার হলো তখন আমি আবার জন্ম লাভ করি। আর এলাকার হলি ট্রেনিটিতে তখন চলছে শয়তানের বাসনা, আর এদিকে রেগান তার ভাইজা বোর্ড নিয়ে প্ল্যান থেকে চেষ্টা করছিল। এর থেকে বড় আর কোন সুযোগ থাকা লাগে নাকি ফিরে আসার? প্রথমে ওর বন্ধ করে ওর মধ্যে জেনেছি,
এখন তুমি তোমার নিজের শেষ দেখার জন্য প্রস্তুত হও।
তাই প্রস্তুত হও, তুই তুই এবার তুই মরবি। আমি বলছি তুই মরবি, আমি বলছি তুই মরবি, আর এই মেয়েটাকেও মেরে ফেলবি। তুই দেখিস
ডাউনলোড করে শুনে নেবেন প্রথম পর্ব। আচ্ছা, যেটা করতে হবে সেটা পরব। এখন আমরা যেখানে ছিলাম গল্পের, অর্থাৎ সেখান থেকে চলে যাচ্ছি গল্পের একদম শেষ ভাগে। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, তার আগে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে যেটা লিখতে চাইছেন দেখে নাম সহ পাঠিয়ে দেবেন। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স স্কোয়াশ, প্লিজ সঙ্গে থাকবেন। ফাদার মেরে নিচে নেমে এলেন। ফাদার কারাসে ফিরতে ঘন্টা দুয়েক সময় লাগলো। এসে দেখলেন ফাদার মেরিনের ঘর অন্ধকার। ভাবলেন হয়তো ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। নিঃশব্দে ঘরে ঢুকলেন কারাস। না, ঘুম নয়, ফাদার মেরে প্রার্থনা করছে, শান্ত সমাহিত ভঙ্গি। কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, কি করে মানুষ এত গভীরভাবে ঈশ্বরের সান্নিধ্য পায়, কোথেকে আসে এত সমর্পণ। ফাদার কারাস অবাক হয়ে ফাদার মেরিনের দিকে তাকিয়ে থাকলেন। এই দুর্বল বৃদ্ধ লোকটার মধ্যে কি এক প্রচন্ড ক্ষমতা লুকিয়ে আছে, স্পষ্ট অনুভব করা যায় সেটা। ফাদার মেরিন প্রার্থনা শেষ করে উঠে পড়লেন। দুই ফাদার দুজনের দিকে তাকিয়ে স্মিত হাসলেন।
আপনি বুঝি ফাদার ডেমিয়ান কারাস?
জি ফাদার, আপনার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে আমারও।
আমি যেসব জিনিস আনতে বলেছিলাম সেগুলো?
জি ফাদার, সবই এনেছি। একটা সোয়েটারও এনেছি আপনার জন্য, মেয়েটার ঘর অসম্ভব ঠান্ডা।
ভালো করেছেন, ধন্যবাদ। আপনি কি প্রস্তুত? সব নিয়মকানুন জানেন তো?
জি ফাদার, জানি।
আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিষয়টা খুব জরুরি। শয়তানের কথার কোনো উত্তর দেবেন না। মনে রাখবেন, শয়তান মিথ্যাবাদী, কিন্তু তার সমস্ত মিথ্যায় সত্য দিয়ে ঢাকা। কাজেই বোঝা যাবে না যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। সে চেষ্টা করবে আমাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দিতে। খুব সাবধান থাকবেন। আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান?
না ফাদার, তবে রেগানের ইতিহাস সম্পর্কে কিছু যদি জানার থাকে আপনার।
আমি জানি, আমি সব জানি, এমনকি এটাও বুঝতে পারি শয়তান কোন কথাটা সত্যি বলছে আর কোন কথাটা মিথ্যা। কাজেই আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিজেকে সামলিয়ে চলুন, আমরা শুরু করি।
নিখোঁজ হবার ঠিক এক রাত পর কালকে পাওয়া গেল।
শহরের রিমান্ড সেলে। কার্ল আসলে নিখোঁজ হয়নি, তাকে এখানে আটকে রাখা হয়েছিল। যে ব্যক্তি কার্লের পিছু নিয়েছিল সে আর কেউ নয়, ডিটেকটিভ উইলিয়াম কিন্ডারম্যান। দুজন এখন সামনাসামনি মুখোমুখি।
কার্ল, আপনি আগে বলেছিলেন এপ্রিলের 28 তারিখ রাতে মিস্টার ডেনিংসের মৃত্যুর সময় আপনি মুভি দেখছিলেন ক্রেস্ট সিনেমা হলে, রাইট? ওকে, তা কখন সিনেমা হলে ঢুকলেন যেন?
6টার সময়।
ছবিটা কি শেষ পর্যন্ত দেখেছেন?
হ্যাঁ।
ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে কি হল ছেড়ে বেরিয়েছিলেন?
হ্যাঁ।
আগে বের হননি তো? মনে করে দেখুন।
না, পুরো ছবিটাই দেখেছি।
কখন বাড়ি ফেরেন?
9:30।
আর আপনি বলছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখেছেন, রাইট?
হ্যাঁ, আমি তো বললাম।
তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যে ছবি শেষ হবার মিনিট 10 আগে একটা লোক বেশ হইচই করেছে, হতাশ হয়ে, মনে আছে নিশ্চয়ই?
জি আছে।
রাইট, গার্ল, ও রাতে সিনেমা হলে কোনো গন্ডগোল হয়নি। আমি আপনাকে ঘটনাটা বানিয়ে বললাম, এবার বলুন আপনার কিছু বলার আছে?
জি না।
কিন্তু আমার আরো কিছু জানার আছে। কার্ল, আপনি রাতে কোথায় ছিলেন?
আপনি কি আমাকে অ্যারেস্ট করতে চান? চাইলে করতে পারেন, কিন্তু আমার আর কিছুই বলেন।
আপনাকে বলতে হবে, একটা মানুষ মারা গেছে আর একটা ছোট বাচ্চা ভয়ঙ্কর রকমের বিপদে আছে, তার দোহাই আপনি খুলে বলুন। শহরের ওই নোংরা এলাকায় আপনি প্রায় যান, কেন যান? আপনি কি বুঝতে পারছেন আপনি সব খুলে না বললে আমাদেরকে রেগানকে অ্যারেস্ট করতে হবে?
স্যার, রেগানকে অ্যারেস্ট করবেন না প্লিজ। আমি বলছি, সব বলছি, আমি ওই এলাকায় যাই কারণ আমার মেয়ে ওখানে থাকে। সে আমার কথার অবাধ্য হয়ে দেহ ব্যবসায় নেমেছে। আমার স্ত্রী ওর মুখ দেখতে চায় না, কিন্তু আমি পারি না, তাই মাঝে মাঝে গিয়ে ওকে কিছু টাকা দিয়ে আসি লুকিয়ে। সেদিনও গিয়েছিলাম, কিন্তু কে জানতো যে আপনি আমাকে ভুল বুঝবেন? এছাড়া রেগানকেও আমি আমার নিজের মেয়ের মতনই ভালোবাসি। ওরে অবস্থা আমি সহ্য করতে পারছি না। ঈশ্বর আপনার মঙ্গল করবেন স্যার, কিন্তু আপনি প্লিজ রেগানকে ধরে নিয়ে যাবেন না। ওর কোনো দোষ নেই, ওর মধ্যে যে শয়তান ঘর করেছে সেই ওকে দিয়ে এসব করাচ্ছে। আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না, আপনি আমাকে অ্যারেস্ট করেন, ফাঁসিতে ঝোলান, আমার কিছু যাবে আসবে না। কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, রেগানকে ছেড়ে দিন। ঈশ্বর আপনার মঙ্গল করবেন, ঈশ্বর সত্যিই আপনার মঙ্গল করবেন।
ডিটেকটিভ উইলিয়াম কি সিদ্ধান্ত নিলেন কিছু বোঝা গেল না। নিঃশব্দে বেরিয়ে এসে ক্রিসদের বাড়ির সামনে পাঞ্জাবি করতে থাকলেন। আর তখন ফাদার মেরিন আর ফাদার খারাস প্রস্তুত সেই ভয়ঙ্কর শয়তানের সাথে লড়ার জন্য। কি হতে যাচ্ছে কেউ জানে না। রেগারকে কি বাঁচাতে পারবে ফাদার মেরিন? এর আগে একবার সে এই শয়তানকে ধ্বংস করেছিল, কিন্তু যেই মেয়েটার উপর শয়তানটা ভর করেছিল তাকে বাঁচানো যায়নি। এবার কি পারবে ফাদার মেরিন রেগানকে বাঁচাতে, নাকি ফলাফল একই হবে? দরজা খুলে ফাদাররা দেখলেন এক বিভৎস দৃশ্য। রেগান লক লক একটা জিভ বের করে শুয়ে আছে, ঘন কালো রঙের একটা জিভ মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে, চোখ দুটো জল জল করছে। ভারী গম্ভীর গলায় রেগান বলল,
হে পরম ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজন প্রভু,
আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। ভেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু। ফাদার কার প্রার্থনার বই খুলে আপনিও পড়া শুরু করুন।
হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে প্রভু,
হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। হে গান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু,
শরীরের রক্ত কি মিষ্টি। তুমি দেমি বাবা, বাবা তুই এসেছিস দেমি, দেমি, দেমি।
আপনি ওদের কথায় কান দেবেন, আপনি প্রার্থনায় মনোযোগ দিন, আমার সাথে বলুন। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। রেগান টেরেসা ম্যাকনিল আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ। হে প্রভু, হে ঈশ্বর।
তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে। আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ।
প্রস্তাবনায় অংশ নিন, আমার সাথে বলুন, শত্রুর ওপর তোমার জয় হোক, শত্রুর ওপর তোমার জয় হোক। আমার প্রার্থনা আপনি ভুল করছেন, আপনাকে শয়তান নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে, সে আপনাকে বশ করার চেষ্টা করছে। আমার সাথে বলুন, হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তি মহিমায় পবিত্র করো আমাদের। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি পবিত্র করো এই শিশুটিকে।
নারী পরীক্ষা করে
ফাদার, ফাদার যে কোনো মুহূর্তে কাঁদিয়ে কেন সবরে কেন
ওর এই অবস্থার জন্য তোরা দায়ী, বুঝলি?
কিন্তু ফাদার, কিন্তু ফাদার,
কথা বলবেন না প্লিজ।
আমার সাথে যোগ দিন, বলুন হে প্রভু রক্ষা করো তোমার সন্তানদের যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে, তোমার মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো, হে পরম করুণাময় ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি, তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের, হে করুণাময় ঈশ্বর তুমি পবিত্র করো এই শিশুটিকে, এখান থেকে ম্যাকলিন আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ, হে প্রভু হে ঈশ্বর শুনবেন না, শুনবেন না ওর কথা,
কেন করলি তিনি এমন, কেন করলি তিনি আমাকে, কেন একা পেটে রেখে গেলি বাবা,
কি জানিলাম
আমি
মা পরম
করুণাময়ে
আমি তোমার কাছে আমার নিজেকে সমর্পিত করছি, এসো এসো এসো,
এই তো এতক্ষণে ব্যথা লাইনে এসেছে, বস বল তুইও আমার পূজা করবি?
হ্যাঁ করবো, করবো তো, করবো তো, তবে হে প্রভু রক্ষা করো তোমার সন্তানদের, রক্ষা করো যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করছে তোমার কাছে, তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো, হে পরম করুণাময় ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি, তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের, হে করুণাময় ঈশ্বর তুমি পবিত্র করো এই শিশুটিকে, আজ আমাদের আদিম শত্রুর ছায়াতলে আবদ্ধ, হে প্রভু শত্রুর উপর তোমার জয় হোক, শত্রুর উপর তোমার জয় হোক, আমার প্রার্থনা গ্রহণ করো প্রভু, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে।
শরীরে অনেক কষ্ট মা, কিন্তু অনেকদিন পর মনে হচ্ছে আমার অনেক শান্তি, অনেক শান্তি মা। ফাদার মেয়ে, ফাদার কারাস, ওরা কি
ফাদার মেরিন আর ফাদার ক্রায়াসের মৃত্যুর ৬ সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল। এতদিন পর্যন্ত বোঝা যায়নি যে আসলে সে কি করতে চাচ্ছে, সে চাইলেই রেগানকে অ্যারেস্ট করাতে পারত, কিন্তু তার রিপোর্টে বাল ডেভিসের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পা ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, যেটি একটি শোচনীয় দুর্ঘটনা, কিন্তু আসলে রেগানের মধ্যে বাস করা শয়তানটাই বার্ককে জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেয়। আর রিপোর্টে ফাদার মেরিনের মৃত্যুটাও খুব অস্বাভাবিক, এই বয়সে এক্সরসিজমের মতো মানসিক চাপ না নিতে পেরে হাতে তাকে মৃত্যু। আর ফাদার ডেমিয়ান কারাস, ফাদার মেরিনের মৃত্যু দেখে মানসিক ভারসাম্য হারিয়ে জানালা দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এই দুটি মৃত্যু ডিটেকটিভ কিন্ডারম্যান নিজ চোখে ক্রিসের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখেছে, কিভাবে ফাদার মেরিন মারা গেলেন কিভাবে ফাদার ক্লারাস নিজের মধ্যে রেগানের ভেতরে থাকা শয়তানটাকে সম্মোহিত করে নিল, তারপর জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো শুধুমাত্র শয়তানটাকে শেষ করবার জন্য। দুইজন অসাধারণ মানুষ যদি একটি শিশুকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, তবে ডিটেকটিভ কিন্ডারম্যানও সেই শিশুটিকে এত শয়তানের কার্যকলাপের শাস্তির দণ্ডে দণ্ডিত করতে পারে না। এটা ফাদারদের সাথে এবং রেগানের সাথে অন্যায় করা হবে। এদিকে ক্রিস তার বাড়িতে বিক্রি করে দিয়েছে, সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে। হাওয়ার নিতে এসেছে ওদেরকে। ওদের হাসি খুশি মুখ দেখে এখন বিশ্বাসই হয় না কি প্রচন্ড দুঃস্বপ্নের দিন কাটিয়েছে তারা। আশা করা যায় সামনের দিনগুলো ওরা অনেক ভালোভাবেই কাটাবে, আর কোনো শয়তানের ছায়া হয়তো পড়বে না ওদের জীবনে। কুয়াশার সাথে আছি আমি আরজে শর্মিন। আর শেষ হয়ে গেল কুয়াশার 101তম পর্বের আজকের আয়োজন, অর্থাৎ এক্সরসিস্টের সেকেন্ড পার্ট। আর এয়ারটেল বন্ধ, কানেকশন অনলাইন করলেই পাচ্ছ 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেল, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। আর সাথে থাকে ফ্রি এয়ারটেল সিম, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? একমাত্র এয়ারটেলই দেয় এত সব বোনাস একসাথে, এবং সেই বোনাস পেতে এখনই রিচার্জ করো 19 টাকা। আর অফার জানতে ভিজিট করো facebook.com/airtelbaz। আর আজকে খুবই চমৎকার ভাবে শেষ হলো কুয়াশার 101তম পর্বের আজ এক্সরসিস্ট, এক্সরসিস্টের সেকেন্ড পার্ট। এবং যারা আমার সঙ্গে এতক্ষণ ছিল অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ জানাতে চাই ফয়সাল আহমেদ মারুফ এবং শামসুর রহমান, যাত্রাবাড়ি থেকে এত দূর থেকে এসে তো কষ্ট করে এত নাইস গিফট দিয়ে গেছে আমার জন্য। আমাকে গিফট দেওয়ার দরকার নেই, তোমাদের ভালোবাসাই আমার গিফট, অ্যান্ড আই এম রিয়েলি টাচড। আর আমার জন্য দোয়া করবে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমার, তোমাদের ভালোবাসা, অন্য কিছু লাগবে না। আর SMS পড়তে চলে যাই এখন। ইমরান হোসেন খান লিখেছেন চিটাগং থেকে, আপু কেমন আছো? I love Kuasha, thanks to Kuasha team and you for arranging a good program, awesome story. আচ্ছা, তার আগে যেটা কাজ বাকি রয়ে গেছে, পেসেমেন্ট জট করে পড়ে ফেলেছি, তার আগে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আজকের কুয়াশার কুয়াশার টিম, আমাদের কুয়াশার টিম একটাই, যাই হোক আজকের কুয়াশার টিমে মানে অর্থাৎ এই এই পর্বে যারা কাজ করেছে তাদের নাম এখন বলে দেব। সেটা হচ্ছে মূল রাইটার বা লেখক কিন্তু হচ্ছে একজন আমেরিকান রাইটার উইলিয়াম পিটার ব্ল্যাটি, আর এটা নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিচারি এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন তিনি, এবং খুব অসাধারণ অভিনয় করেছেন আজকে কুয়াশায় তিনি। আর সাউন্ডে ছিলেন যে অসাধারণ সাউন্ড, যার কথা অনেকে আমাকে লিখে পাঠিয়েছেন SMS এ, ছিলেন যথারীতি আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, রেগানের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ক্রিসের চরিত্রে কুমকু, ফাদার ডেনিয়ান ফ্যারাসের চরিত্রে অরণ্য শান্ত, ফাদার মেরিন, মেরিনের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, উইলিয়াম কিন্ডারম্যান অর্থাৎ প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করেছেন প্রস্তা, এবং কার্লের ভূমিকায় লোবান। আরও যারা কুয়াশার সঙ্গে ছিলেন, যারা আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, পুরো টিম টিমকে জানাচ্ছি আমার ভালোবাসা, 101তম পর্বের অভিনন্দন এবং লাভ অনেক কিছু। তো ঠিক আছে, SMS পড়তে চলে যাচ্ছি। নাসির লিখেছেন, আমি আপনার উপর ভীষণ রাগ করেছি, আমার একটা SMS আপনি পড়েন না, আই লাভ ইউ, আজকের কুয়াশাটা অনেক ভয় লাগছে। কুয়াশার SMS আমি অবশ্যই পড়ি, কিন্তু যখন গল্প চলতে থাকে সেখানে মাঝখান থেকে থামিয়ে কি করে আমি SMS পড়বো। মবিন লিখেছে ঢাকার গেন্ডারিয়া থেকে, শামিনাপু, মি অ্যান্ড মাই ব্রাদার অভি লিসনিং কুয়াশা অ্যান্ড দিস স্টোরি ইজ ভেরি ভেরি অসম, আই লাইক দিস স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, চিটাগং থেকে তন্নি লিখেছে, আপু গল্পটা খুব অসম, আর কুয়াশা টিম অ্যান্ড স্পেশালি তোমাকে 101তম পর্বের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ তন্নি। জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আপু শরদিন্দু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো নিয়ে কুয়াশা করেন প্লিজ, তারপরে তুমি নিয়মিত শ্রোতা না, কারণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশকে নিয়ে কিন্তু আমরা 3 বার কাজ করে ফেলেছি, তুমি মিস করেছো, সেগুলো শুনে নিয়ে তুমি। আচ্ছা, আরো লিখেছে দ্য এক্সরসিস্ট গল্পটা অসম হয়েছে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভয় পাচ্ছে রেডিও স্টেশন, রেডিও স্টেশন কি তো নাম হলো। আচ্ছা, শরীর দেখেছে কাঁপতে থেকে। হ্যালো আপু, আপনি কেমন আছেন? এবারের কুয়াশা ফাটাফাটি হয়েছে। আই লাভ কুয়াশা, বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড কুয়াশা টিম। মনি লিখেছে কক্সবাজার থেকে, বইটা পড়ে এতটা ভয় পাইনি আজ কুয়াশাতে, শুনে যতটা ভয় পেয়েছে। লাভ ইউ আপু। অবশ্যই, এবং আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে পৃথিবীর কোনো রেডিও স্টেশন, এফএম রেডিওতে কুয়াশার রেডিও মানে এক্সোসিস্ট সম্প্রচারিত হয়নি, এই প্রথম হয়েছে বাংলা ভাষায়। এটা বড়ই আনন্দের আমাদের জন্য। তপু লিখেছে, শামিন আপি, আমি আপনার হন্টেড এপিসোড কিছুদিন ধরে শুনছি, আমার খুব ভালো লাগে। আমি আমার বোনের ছেলে আলবিকে নিয়ে আমরা একসাথে শুনছি সায়দাবাদ থেকে। আমি বললাম যে আমার আমার বোনের ছেলে কোথেকে আসলো, আমার তো বোনই নেই। অনেক ধন্যবাদ। তাসনিয়া এবং তাসিন চিটাগং থেকে লিখেছে, আপু আমরা শুনছি, অনেক ভালো লাগছে, থ্যাংকস থ্যাংকস কুয়াশা টিমকে, এবং থ্যাংক ইউ। আচ্ছা, কুয়াশা কে কে লিখেছে? ফারিয়া, আপনি কেমন আছে? খুব ভয় লাগছে ফ্রম বেডি রোড। মেহনাজ আক্তার চিটাগং থেকে, আপু এই এপিসোডটা কুয়াশার বেস্ট এপিসোড, আজকে স্টোরি সাউন্ড অসম হয়েছে, আশা করি এরকম এপিসোড আরো শুনতে পারবো। লং লিভ কুয়াশা। আমি অবশ্যই চেষ্টা করব, নিশ্চয়ই শুনতে পাবে। আপু আমার SMS পড়ো, কিন্তু আমি তোমার নিউ ফ্রেন্ড নীলয় চৌধুরী। আচ্ছা পড়লাম, নতুন বন্ধু নীলয় চৌধুরী। শনি রাখা থেকে রাসেল লিখেছে, আপু কুয়াশা অসম, এত সুন্দর প্রোগ্রাম করার জন্য থ্যাংকস। আচ্ছা ঠিক আছে। তানহা লিখেছে, আপু গল্পটা কে লিখেছেন? হুমায়ুন আহমেদ কি এটা অনুবাদ করেছিল? হ্যাঁ, হুমায়ুন আহমেদ এটা অনুবাদ করেছে। এটা অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে, পৃথিবীতে অনেকেই অনুবাদ করেছেন বিভিন্ন ভাষায়। আর মূল লেখকের নাম হচ্ছে উইলিয়াম পিটার ব্ল্যাটি, এবং আমাদের জন্য কুয়াশার এই কুয়াশার এক্সোসিস্টের পুরো কাহিনীটি, নাটকটি নাটক দিয়েছেন শেগুস্তা বিচারি। আর মুমু লিখেছে, আপু স্টোরি শুনে ভয় লাগছে না, খুব সাহসী তুমি তাহলে। আপু কেমন আছেন? আমি চিটাগং ফটিকছড়ি থেকে রুবেল বলছি, কুয়াশা খুব সুন্দর হচ্ছে। আচ্ছা ফার্স্ট পার্ট মিস করে ফেলেছি। আচ্ছা ফার্স্ট পার্ট মিস করে ফেললে কোনো অসুবিধা নেই, আমাদের ওয়েবসাইট আছে www.abcradiobd.fm, সেখানে লগ ইন করে সেখানে সংগ্রহশালা বলে লেখা লিখানে যাবে, সেখানে ক্লিক করতে হবে, সেখান থেকে ডাউনলোড করে তুমি কুয়াশার সব পর্ব শুনতে পারবে। কত পর্ব যেটা মিস করে ফেলেছো, দুটো একসঙ্গে শুনে ফেলবে, খুবই চমৎকার লাগবে তোমার। আচ্ছা নিপা লিখেছে, আজকের কুয়াশা অনেক ভালো হয়েছে, সে লিখেছে চট্টগ্রাম থেকে। পাগলা থেকে, পাগলা উত্তরা থেকে লিখেছে, কুয়াশা পাগলা, আই এম সরি, কুয়াশা পাগলা লিখেছে উত্তরা থেকে। শামিনাকে, আই উড লাইক টু নো দ্যাট if I miss any episode of Kuasha, then how can I listen to those episodes? This ami ekta je ekhuni bole dilam, amader website e login kore tomake shekhan theke shunte hobe. In fact tumi amar fan page jodi thako, RJ Sharmin, RJ SHARMEEN, ekhane dekhbe 300,000 er ektu beshi ache, shetai hocche mul fan page, amar ashol fan page, baki guli sob fake. To thik ache, shekhane gele তুমি কুয়াশার সবগুলো এপিসোড ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, যেখানে আরজে শর্মিনের যে ফ্যান পেজ ছিল, কুয়াশার সবগুলো পর্ব আছে, সেটাই হচ্ছে আরজে শর্মিনের ফ্যান পেজ। ওকে, নরেন শর্মা লিখেছে চিটাগং আগ্রাবাদ থেকে, ফার্স্ট টাইম SMS করলাম, পড়বে প্লিজ। শর্মিন আপু কেমন আছো? আজকের কাহিনী খুব ভয়ঙ্কর লাগছে, একা শুনছি। সুস্মিতা লিখেছে মিরপুর থেকে, আপু এটা এক্সোসিস্টের পার্ট ওয়ান, মেইন এক্সোসিস্টের পার্ট ফার্স্ট পার্টটা আমি দেখেছি, বাট সেটা তো এটা তুমি এক্সোরসিস্ট তো অনেকগুলো হয়েছে, এটা প্রথম আমরা যেটা আজকে করলাম, এটা কিন্তু মূল এক্সোরসিস্ট, প্রথমে করা হয়েছিল 1975 সালে, খুব সম্ভবত 1975 সালে ছবিটা তুমি সার্চ করলে পাবে। তারপর অনেকগুলো হয়েছে, তুমি তো সেখান থেকে কোনো একটা দেখেছো, কিন্তু এটা না, এটা বোধহয় তুমি তাহলে দেখো নি, ভালোই হলো তোমার জন্য, তুমি আসল মূল কাহিনীটা শুনতে পারলে আজকে এক্সোরসিস্টের। আচ্ছা আপনি, আমি শাবিত ভৈরব থেকে, 101 নম্বর এপিসোডের স্টোরি অনেক ভালো হয়েছে, আমার অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাকে। রাজীব লিখেছে শ্যামলী থেকে, কুয়াশার একজন পুরনো ফ্যান, কিন্তু SMS করি না, বাট আজ করলাম, প্লিজ পড়ো। পড়ে দিলাম, খুব খুশি হলাম কুয়াশার পুরনো ফ্যানকে পেয়ে। এটা লিখেছে মবিন ঢাকা গ্যান্ডারিয়া থেকে, আপু আচ্ছা এটা তো পড়েছি একটু আগে, পুরাই মাথা নষ্ট, অস্থির শর্মিন আপু, পুরাই অস্থির, রাহাত লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ রাহাত। চরম লাগছে লিখেছে জিম মালিবাগ থেকে, অনেক ভয় লাগছে, শেষ কাহিনীটা কি হবে এটা ভেবে, মানে শেষে কাহিনীটা কি হবে সেটা লিখতে চেয়েছিল বোধ হয়। সাব্বির আহমেদ লিখেছে, স্টোরিটা ভালো লেগেছে, রেগানের অ্যাক্টিং দারুণ লেগেছে, বাট আমি একটা থ্রিলার এপিসোড এক্সপেক্ট করেছিলাম। এক্সপেকটেশনের তো শেষ নাই কোনো, সামনে হবে অনেক কিছু হবে। কুয়াশাতে শুধু আমি ভূতের গল্প ভয়ের গল্প করি না, রহস্যের কাহিনী থাকে, সত্যি ঘটনা থাকে, অনেক সত্যি মার্ডার কেস নিয়ে আমি এসেছি অনেক সময়, বিভিন্ন সময়, তো সেগুলো সাথে শুনতে পাবো, অসুবিধা কি আছে। প্রিয় আপু, পহেলা বৈশাখের অগ্রিম দাওয়াত দিলাম আসবে কিন্তু, আর রেগানের ভয়েসটা এত বেশি ভয়ানক ছিল যে খুব ভয় পেয়েছি রাজীব কক্সবাজার থেকে। রাসেল লিখেছে, মতিঝিল থেকে, আপু কেমন আছো? আমি আমার ভাই হৃদয় শুনছি, আমাদের খুব ভয় লাগছে তারপরও ভালো লাগছে। আপু আমি লাবণী, রেগানের গলাটা খুব সুন্দর আপু। আচ্ছা এর নাম কি গল্পটা? এই সিনেমার নাম থেকে এক্সরসিস্ট, এক্সরসিস্ট নামে ছবিটা হয়েছিল। আপু আমি টাইম ডার্ক মিরপুর 11 থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো, কাহিনীটা ভালো হয়েছে, থ্যাংকস ফর কুয়াশা টিম। আচ্ছা তোমার লিখিত জঙ্গি থেকে, খুব ভয় করছে আমার বোন তামান্নাকে, ওয়েলকাম করো। আচ্ছা মিম লিখেছে ঢাকা থেকে, আপু আজ বুঝে গেছি ভয় কাকে বলে, সাউন্ডের জন্য আরো বেশি ভয় পেয়েছি, থ্যাংকস এই অসম ক্লাসিক এপিসোডের জন্য, থ্যাংকস টু অল, ইউ আর মোস্ট ওয়েলকাম। মৌসুমী লিখেছে শাকারি বাজার থেকে, হাই সুইট আপু কেমন আছো, দিস স্টোরি ইজ ভেরি নাইস, থ্যাংকস টু কুয়াশা টিম। আচ্ছা একটা ছোট্ট মেয়ে, তোমার নাম বোধ আমি ঠিক খেয়াল করলাম যখন অনুষ্ঠান চলছিলাম পড়ছিলাম, সে লিখেছে সে কুয়াশার ভীষণ ভক্ত এবং সে সবার চেয়ে ছোট অর্থাৎ কনিষ্ঠতম শ্রোতা কুয়াশা, এবং লিখেছে বাচ্চারা খুব ভালোবাসে কুয়াশা। যারা স্কুলে পড়ে, আমি এবার বইমেলা গিয়ে দেখেছি অনেক ছোট ছোট ছেলে মেয়ে এসেছিল কুয়াশার বই কিনতে, দেখে খুব ভালো লেগেছে, কারণ একটা বিষয় আমার সম্পর্কে আমি কাউকে কখনো হয়তো বলা হয়নি, আমি কিন্তু বাচ্চাদের অর্থাৎ শিশুদের খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আনিকা লিখেছে মিরপুর থেকে, শর্মিলাপু আজকের স্টোরিটা খুব 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 ভালো, সাউন্ড জাস্ট অসম, তোমাদের পুরস্কার দেওয়া উচিত। আসলে জানো এত এত খাটনি আছে কুয়াশার পিছনে, আমার কুয়াশা টিমে যারা আছে প্রত্যেকে এত এফোর্ট দিয়ে কাজ করে, আসলে পুরস্কার দেওয়া উচিত। আইরিন লিখেছে শর্মিলাপু স্টোরিটা হেভি অসম, তোমার ভয়েস, এটা আর পড়বো না, আমি বলেছি ভয়েস নিয়ে কিছু আর লেখা যাবে না, পড়বো না, থ্যাংক ইউ। এনিওয়েজ সত্যি শর্মিলাপি ভেরি ভেরি ডেঞ্জারাস কাহিনী ছিল। আচ্ছা থ্যাংকস এই কাহিনীটা শোনাবার জন্য, মে আল্লাহ ব্লেস ইউ শর্মিলাপি, রিয়াদ ঢাকা থেকে অনেক ধন্যবাদ, সবসময় আমার জন্য দোয়া করবে সবাই। হ্যালো শর্মিলাপু, এটা আমার ফার্স্ট এসএমএস, গত সপ্তাহের এপিসোডটা কি নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুনতে পারিনি সেটা তো আমি বলতে পারবো না ভাই। রুবেল লিখেছে আপু অল সাম স্টোরি, আপু আমার ফ্রেন্ড সাইফুল শুনছে, অনেক ধন্যবাদ সাইফুলকে, এমন লোমহর্ষক ক্লাসিক পরিবেশনার জন্য বিশেষ শুভেচ্ছা কুয়াশার কুয়াশা পরিবারকে, আগামীতে এমন একজন এমন সরি আগামীতে এমন আয়োজন আরো বাড়ুক, চিরায়ত সাহিত্য চাই, কে এম মোর্শেদ মহেশখালী থেকে। নিশ্চয়ই আমাদের, আপনি সবসময় থাকবেন কুয়াশার সঙ্গে, চমৎকার সব কাহিনী শুনতে পাবেন, ক্লাসিক তো থাকবেই। রাসেল লিখেছে মতিঝিল থেকে, আপু কেমন আছো, আমি আমার ভাই হৃদয় শুনছি, আমাদের খুব ভয় লাগছে। শ্যামিন আপু গল্পটা অনেক ভালো লাগছে, আমি কুয়াশা শুরু থেকে আছি, কুয়াশা প্রোগ্রামটা আনার আমার কাছে খুব ভালো লাগে। তুহিন বলছি পুরনো ঢাকা থেকে, অনেক ধন্যবাদ তুহিন। আর এটাকে চাঁদনি গুড নাইট জানিয়ে আমাকে মনে করিয়ে দিল যে আমারও বাড়ি যেতে হবে, আমাকে গুড নাইট বলতে হবে, তো ঠিক আছে চাঁদনি, খুব আজকে রাতটা খুব সুন্দর, আকাশে ভীষণ সুন্দর একটা চাঁদ আছে, তো ঠিক আছে আমরা এখন ঘুমাই বাড়ি যাই। আর এতক্ষণ শুনছিলেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং সাথে ছিলাম আমি আরজে শর্মিন, সবাইকে বিদায় জানাচ্ছি, আমার সঙ্গে আবারও কথা হবে আগামীকাল রাত 9টায় তারা কোম্পানি। গুড নাইট।